الفلاح، حيا على الفلاح، حيا على الفلاح.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. في اسلامي بهرا এবং মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মধ্যে অর্থাৎ সৎ পথে আহ্বান এই অনুষ্ঠানের মধ্যে আমরা মোবাইল লীগ দাওয়াত ইসলামীর সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়গুলো নেকি দাওয়াত সংক্রান্ত। ইতিপূর্বে আমরা আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরামের নেকি দাওয়াত সম্পর্কিত আমরা আলোচনা শ্রবণ করেছি। এরই ধারাবাহিকতা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আউলিয়া কিরামদের মধ্য থেকে কারো আমরা জীবনী তার নেকি দাওয়াতের ঘটনা শ্রবণ করবো এবং আমরা শিক্ষা অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। আর আজকেও আমাদের সাথে আলোচনা করার জন্য মোবাইল লীগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি ভাই উপস্থিত রয়েছেন। নূর হোসেন ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আপনি প্রতিটা পর্বে আমাদেরকে সময় দিয়ে থাকেন, আল্লাহ তালা বরকত দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুসাফাহ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 50 বার দুরুদে পাক পাঠ করা সময় বা কতক্ষণ লাগে? হয়তো 2-4-5 মিনিট লাগবে। এই সময় ব্যয় করে আমরা যদি ব্যয় তো হবে, কিন্তু এটা কাজের ব্যয় হবে। তো এই কাজে লাগিয়ে সময়কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দুরুদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের মুসাফা অর্থাৎ আমাদের হাতের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আলিঙ্গন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান। এই অনুষ্ঠানে মোবাইল লীগে দাওয়াত ইসলামের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আমরা যাব আমাদের নূর হোসেন ভাইয়ের কাছে, জানবো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কোন আল্লাহর ওলি নেককার বান্দা পরহেজগার বান্দা যারা নেক কাজের মধ্যে অগ্রণী ভূমিকা রেখেছেন, এদের মধ্য থেকে আমরা কার আলোচনা শ্রবণ করবো তা আমরা নূর হোসেন ভাইয়ের কাছ থেকে শ্রবণ করবো। জি নূর হোসেন ভাই, আজকে আমরা কার জীবনী এবং কার জীবনী থেকে নেকি দাওয়াত আমরা শ্রবণ করবো
ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা আল্লাহ তাআলার মহান ওলি হুযুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলার নেকি দাওয়াত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আজকে আমরা ওলিকুলের সর্দার, যাকে বলা হয় যে সকল অলিদের শিরোমণি, সকল অলিদের সর্দার হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে আমরা কিছুটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অবগত রয়েছি গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নেকি দাওয়াতের ঘটনা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে অনেকটা সময় পার হয়ে যাবে, কিন্তু হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে অর্থাৎ শুধু নেকি দাওয়াতের বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, তা আলোচনা শেষ হবে না। তো আমরা চেষ্টা করব, যদি সম্ভব হয় ধারাবাহিকভাবে আমরা কয়েকটি পর্ব করার জন্য গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার নেকি দাওয়াতের বিষয়গুলো যেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমরা নেকি দাওয়াতের জজবা নিয়ে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি যে যার জীবনী থেকে আমরা নেকি দাওয়াত সম্পর্কে শ্রবণ করব তার জীবনী নিয়ে কিছুটা আলোচনা করারও চেষ্টা করি। তো আজকে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই থেকে আমাদের গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা শ্রবণ করব। জি
আলহামদুলিল্লাহ, হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার জীবনী দিকে আমরা যাব। তার আগে কয়েকটি কথা, যেহেতু দাওয়াতের বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করি, আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শ, এটা যারাই এসেছে আল্লাহ পাকের দয়ায়, প্রশিক্ষণের একটা বড় মাধ্যম হয়েছে।
জি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত সাহাবাই কেরাম আলাইহিমুর রেদওয়ান, তারা যখনই আল্লাহ রাসূলের সংস্পর্শে অর্জন করেছেন আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে, তারা আলহামদুলিল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি দিক থেকে তারা শিক্ষা অর্জন করেছেন।
জি,
এবং সেই প্রশিক্ষণ হয়ে তারা পরবর্তীতে তারা এটাকে ব্যাপকভাবে নেকির দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর সাহাবাই কেরাম আলাইহিমুর রেদওয়ান এই কাজকে কিন্তু ধারাবাহিকভাবে ধরে রেখেছেন,
করে গিয়েছেন।
আলহামদুলিল্লাহ, তো সাহাবাই কেরাম আলাইহিমুর রেদওয়ান ইনাদের পরে ধারাবাহিকভাবে এই কাজ আল্লাহ তাআলার মহান ওলি ওলামায়ে কেরাম
সুবহানাল্লাহ
নেক বান্দারা তাদের উত্তম আদর্শ নেকির দাওয়াতের মাধ্যমে এই প্রশিক্ষণের কাজটা জারি রেখেছেন।
আলহামদুলিল্লাহ,
তো আলহামদুলিল্লাহ যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য ওলি কামিল আল্লাহ পাকের মহান নেক বান্দাদের তিনি প্রেরণ করেছেন, আর প্রতি যুগে একজন মুজাদ্দিদ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন।
সুবহানাল্লাহ,
তো সকল ওলি সকল নেক বান্দা আউলিয়া কেরামের যিনি মূল, যাকে ওলি কুলের শিরোমণি আপনি প্রথমেই বলেছেন, যাকে বলা হয় তিনি হচ্ছে হুজুরে গাউসে পাক, হুজুরে গাউসুল আজম শাইখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি।
সুবহানাল্লাহ,
হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মহত্ব শান, ওনার জীবনী যদি আমরা আলোচনা করি তো এটা কিতাবের মধ্যে তো ওনার শান ওনার জীবনী অসংখ্য অকেয়া রয়েছে। হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন আল্লাহ পাকের এমন ওলি ছিলেন যিনি মায়ের গর্ভ থেকে ওলি ছিলেন।
সুবহানাল্লাহ, মাতৃগর্ভ থেকে
ওলি,
মাদারজাত
ওলি বলা হয়ে থাকে। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা দেখি যে তিনি প্রথম দিন জন্মের প্রথম দিন থেকে রোজা রেখে দিয়েছিলেন।
সুবহানাল্লাহ,
প্রথম দিন থেকে তিনি সেহরির সময় আম্মাজানের দুধ পান করতেন এবং সারাদিন না খেয়ে আবার ইফতারের সময়
সুবহানাল্লাহ
রোজা ভঙ্গ করতেন। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির পুরো জীবন যদি আমরা দেখি সোলভাই, তাহলে দেখা যাবে যে পুরো কারামত পূর্ণতার জীবনী, কারামত দিয়ে পরিপূর্ণতার জীবনী ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির 5 বছরে যখন তাকে সবকের জন্য বক্তব্যে পাঠানো হয়, তো বিসমিল্লাহ রহমান রহিম একবারে সংক্ষেপে বলছি, তো এটা বলে তার ওস্তাদ তাকে সবক দেওয়া শুরু করেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ শুরু করিয়ে দিলেন ওস্তাদ, কিন্তু তিনি যখন এটাকে শুরু করলেন এটাকে শেষ করলেন কোরআনুল কারিমের 18 পারাতে গিয়ে।
আল্লাহু আকবার,
তো ইনার ওস্তাদ তিনি অবাক হয়ে গেলেন যে এই বাচ্চা তো আজকে প্রথম বক্তব্যে এসেছে,
বিসমিল্লাহ শরীফের পাঠ তাকে
দেওয়া হচ্ছে আজকে প্রথম
সর্বপ্রথম।
তো তাকে যখন জিজ্ঞাসা করা হলো এটা কিভাবে সম্ভব, কিভাবে হাসিল হয়েছে, তখন তিনি রহমতুল্লাহ তাআলা উত্তরে বললেন যে আমার আম্মা জান, আমি যখন আমার আম্মা জানের গর্ভের মধ্যে ছিলাম তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহা যতক্ষণ কোরআনের পাক তেলাওয়াত করতেন সেটাকে আমি মুখস্থ করে নিতাম।
সুবহানাল্লাহ,
তো এইভাবে করে ওনার আম্মা জান 18 পারার কোরআনের হেফজ ছিলেন, তিনি ওনার সন্তান মাতৃগর্ভ অবস্থায় তিনিও রহমতুল্লাহ তাআলা
সুবহানাল্লাহ।
তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী যদি দেখি, সম্পূর্ণ জীবনী তিনি নেকির দাওয়াতের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে।
আলহামদুলিল্লাহ, আসলে আউলিয়া কিরাম যারা হয়ে থাকে, যারা আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে থাকেন, তো তাদের বিশেষত এই একটি গুণ তাদের মধ্যে অবশ্যই থাকে।
জি,
এমনিতে অন্যান্য গুণ তো অবশ্যই থাকে, পাশাপাশি এই গুণটা তাদের মধ্যে থাকে যে তারা যেই বিষয়ে আমল করতেন, যেই বিষয়ে তারা শিক্ষা গ্রহণ করতেন তার শুধুমাত্র নিজের কাছে সীমাবদ্ধ রাখতেন না, তারা কিন্তু ছড়িয়ে দিতেন, তারা প্রসার করতেন। আর এর মধ্যে উপকারিতাও কিন্তু এটা আসতো যে যেমন মনে করেন আমি কাউকে বলছি, কাউকে দাওয়াত দিচ্ছি, যেমন আমি নামাজ পড়ি বা পড়ি না এরকম অবস্থা, কিন্তু আমি কাউকে নামাজের দাওয়াত দিচ্ছি, একদিন দুই দিন তিন দিন আমি দাওয়াত দিলাম, বা যে বিষয়টা আমার আমি আমল করি না ওই বিষয়ে আমি কাউকে দাওয়াত দিচ্ছি, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু কয়েকদিন হলে কিন্তু নিজের ভিতরে অনুশোচনা চলে আসে, আরে আমি এই কাজটা করছি না কিন্তু আমি বিষয় বলছি
বারবার,
হ্যাঁ, তো তখন নিজের মধ্যে কিন্তু এটা চলে আসে। আর আউলিয়া কিরাম কি করতেন, নিজের আমলও করতেন পাশাপাশি তা এটা প্রচার করতেন যে আমি এই বিষয়টা শিখেছি, তো শেখার পরে এটা আমরা বলি না যে পুনরাবৃত্তি করি, আমরা একটি পড়া একবার দেখে পড়ি, এরপর বারবার যেটা বলি রাট্টা লাগাই বা মুখস্থ করার চেষ্টা করি। আউলিয়া কিরাম কি করতেন, তাদের নিজের জীবনের মধ্যে তাদের কাজ এটা ছিল যে তারা যা কিছু শিখতেন উত্তম চরিত্র তাদের মধ্যে ছিল এগুলো বাস্তবায়ন করতেন প্র্যাকটিক্যালভাবে, আর এটাই ছিল নেকির দাওয়াত।
নেকির দাওয়াত তো হুজুর কাশ্যপ পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আমলের দিকে যদি আমরা দেখি, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত জীবনীতে পাওয়া যায় যিনি এশার নামাজের অজুদি ফজর নামাজ আদায় করেছেন,
এশার নামাজের অজুদি
ফজর নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া ছিল তার উপর, আদারওয়াইজ এটা কখনোই সম্ভব এটা সাধারণ মুমিনের জন্য হতে পারে না।
আসলে এটা মানে চিন্তারও কিন্তু বাইরে, 40 বছর
একাদার। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির কোরআনের পাকের প্রতি বেশুমার মহাব্বত ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা 15 বৎসর যাবৎ তিনি প্রতি রাতে এক খতম কোরআন খতম করতেন,
প্রতি রাতে
এক খতম কোরআন, এটা তার অভ্যস্ত ছিল। এমনকি তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিদিনের আমলের মধ্যে ফরজ ইবাদতও তাদের এটা ম্যান্ডেটরি ছিলই আলহামদুলিল্লাহ, এই জন্য তারা আল্লাহ তাআলার ওলির মাকাম তারা অর্জন করেছেন। কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির এমন মাকাম অর্জনের আরেকটি দিক হচ্ছে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিদিন 1000 নফল নামাজ আদায় করতেন।
আল্লাহু আকবার।
শ্রী গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নেকির দাওয়াত আমলের বিষয়ে আমরা শুনলাম। এরপরে তিনি রহমতুল্লাহ তাআলার 13 বছর বয়স থেকে বয়ান করা শুরু করে দেন।
13 বছর বয়স থেকে যেখানে
আমরা যদি দেখি চলবে, আমাদের যদি 13 বছরের দিকে যদি আমরা তাকে আমাদের প্রজন্মে, তাহলে কিন্তু আমরা খেলাধুলার মাঠে আমাদের এই সময়টা অতিবাহিত হয়ে
যায়। আসলে বয়ান কি জিনিস, 13 বছর বয়সে কিন্তু আমরা
জানতামও না। হ্যাঁ, আল্লাহ পাকের কি দয়া ছিল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির যে মাদ্রাসার শিক্ষকতার মধ্যে তিনি ছিলেন, আলিয়া মাদ্রাসার শিক্ষকতার মধ্যে তিনি সেখানে তাফসির, হাদিস এবং ফিকা ইত্যাদি পড়াতেন, এবং দুপুরের আগে দুপুরের পরে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিশেষ করে ইলমে হাদিস, ফিকা, ইলমে কালাম, ইলমে উসুল, ইলমে নাহু পড়াতেন। তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির হাত মোবারকে 500 বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন,
500 অধিক
আলহামদুলিল্লাহ। এরপর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির 1 লাখেরও বেশি ডাকাত, চোর, ফেসাদকারী এবং বড় বড় গুনাহগার তওবা করেছেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কত বড় আল্লাহ তাআলার দয়া যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে যে 500 বেশি অমুসলিম এবং লক্ষাধিক গুনাহের মধ্যে যারা লিপ্ত ছিল তারা তার রহমতুল্লাহ তাআলার বরকতে সান্নিধ্যতে অর্জনের মাধ্যমে তারা তওবা করে নিয়েছিল।
সুবহানাল্লাহ।
তো হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির যে জীবনী আমরা দেখি, তো এটার মধ্যে আরেকটি বিষয় সেটা হচ্ছে একজন আল্লাহর ওলির যদি আমরা জীবনী পূর্বে দেখি, তাহলে তাদের মা বাবার যদি আমরা জীবনে দেখি সেটা থেকেও আমরা কিন্তু শিক্ষা অর্জন করতে পারি,
অর্জন করতে পারি।
তো তিনি রহমতুল্লাহ তাআলার আব্বা আম্মা দুজনেই কিন্তু ওলিয়া ছিলেন, আব্বা ওলি, আম্মা ওলিয়া ছিলেন। তো তিনি আব্বাজান যিনি ছিলেন আবু সালে রহমতুল্লাহ তাআলা আলাইহি, সৈয়দ আবু সালে রহমতুল্লাহ তাআলা আলাইহি, একে তো ওনার আব্বাজান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর থেকে, এবং এর আম্মাজান ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর থেকে।
তিনি হাসান
উভয় দিক থেকে আমার নবীর আওলাদ হিসেবে রয়েছেন আলহামদুলিল্লাহ। তো সৈয়দ আবু সালে মুসা রহমতুল্লাহ তাআলা আলাইহির একটু যদি আমরা দেখি তো জীবনীটা, তাহলে দেখবো যে আল্লাহর ওলির ঘরেই কিন্তু ওলি, কেমন আল্লাহর ওলি ছিলেন তিনি রহমতুল্লাহ তাআলা নিজে একজন আল্লাহর ওলি ছিলেন। কেনই বা নেকির দাওয়াত আল্লাহর ওলিরা করেছেন, কেনই বা করবে না? আমরা যদি দেখি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তী জীবনে আল্লাহর ওলি যারাই এসেছেন তারা প্রত্যেকই কিন্তু তাদের পূর্বের যে বুজুর্গরা ছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন
অবশ্যই,
আর এই পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে কিন্তু তারা নেকির দাওয়াতের কাজটাকে নিজেদের মধ্যে আবশ্যক করে নিয়েছেন। আর হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এটাকে নিজের মধ্যে আবশ্যক করেছেন আল্লাহ তাআলা তাকে বেলাদাতের তাজ পরিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
তো হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির আব্বা জান যে নেকির দাওয়াতের যে উদ্দীপনা উনি ওনার আব্বা জান থেকে পেয়েছেন আলহামদুলিল্লাহ, এ বিষয়ে একটি ঘটনা রয়েছে এরকম যে একবার সৈয়দ আবু সালে মুসা রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদের দিকে রওনা হলেন, ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে কিছু লোক মদের বোতল মাথায় নিয়ে যাচ্ছিলেন। তো নেকির দাওয়াত এর যে উদ্দীপনা, হ্যাঁ, মানুষকে মন্দ কাজ থেকে বাধা প্রদান যে প্রেরণা, উদ্ভূত হয়ে তিনি তাদের কাছে সামনে গিয়ে সাহসিকতার সামনে গিয়ে তিনি তাদের মদের বোতলগুলোকে ভেঙে দিলেন। তো তার রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দ আবু সালে মুসা রহমতুল্লাহ তাআলা আলাইহির যে রাগ, হ্যাঁ, তার যে প্রভাব, প্রতিপত্ত, সাহসিকতা, এটা দেখে ওই লোকেরা কিছুই বলতে পারলেন না, তারা থমকে গেলেন। তো একে তো তার সম্মান ছিল সেই জামানার মধ্যে,
আসলে যারা আল্লাহ তাআলা নেকের বান্দা হয়ে থাকেন এক তো মানুষের অন্তরে তাদের প্রতি কিন্তু সম্মান থাকে, আর এমন ব্যক্তি যাকে সম্মান করা হয় এমন ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায় নিশ্চয় তো কোনো কারণ,
মানে
বড় কোনো কারণ থাকে।
তারা প্রতিউত্তর কোনো কিছুই বললেন না, তারা তাদের বাদশার কাছে চলে গেলেন এবং সকল কিছু ঘটনা খুলে বললেন। যখন বাদশাহ জানতে পারলেন তখন তিনি তাকে ডাকিয়ে পাঠালেন যে ওনাকে সৈয়দ আবু সালে রহমতুল্লাহ তাআলার কাছে আমার কাছে নিয়ে আসা হোক। আমি জানতে চাইব এর কারণ কি, উনি কেন ভাঙলেন। যখন তিনাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসা হলো, আবু সালে রহমতুল্লাহ তালায় তিনি তাকে জিজ্ঞাসা করলো, করা হলো যে আপনি আমার কর্মচারীদেরকে তাদের পারিশ্রমিক কেন নষ্ট করে দিলেন, তো তিনি রহমতুল্লাহ তালায় কি উত্তর দিলেন। তিনি বললেন যে শরীয়তের বিরোধী বিষয়ে নিষেধ করার শাসক হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে, আর আমি এই জন্য এই কাজকে করেছি। তো বাদশাহ কিছুটা অবাক হয়ে গেলেন যে আপনি কার আদেশে, কার হুকুমে শরীয়তের বিরোধী নিষেধ কাজে আপনাকে শাসক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তো তিনি রহমতুল্লাহ তালার প্রভাব, যে একটা ভাব ছিল তার মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে যেটা থাকে গম্ভীর্যতা, তিনি সেভাবে উত্তর দিলেন যে তোমাকে যে শাসক হিসেবে নির্বাচিত করেছে সেই আল্লাহ পাকে আমাকে শাসক হিসেবে নির্বাচিত করেছেন। তো এই উত্তর শুনে বাদশাহ, এই উত্তর শোনার পরে বাদশাহ তিনি তার মাথাকে হাঁটুর সাথে রেখে দিয়ে তিনি নিশ্চুপ হয়ে গেলেন যে কেমন এক উত্তর আসলো এটা।
হ্যাঁ, এর উত্তরে বা কি বলবো,
কি বলবো আমি, কি উত্তর দেব তাকে। তিনি চুপ হয়ে গেলেন। তখন বাদশাহ হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তার আব্বাজানকে জিজ্ঞাসা করলেন, বোতল ভাঙার রহস্য কী ছিল? আপনি তো নিষেধ করেছেন, নিষেধ করেছেন ঠিক আছে, কিন্তু বোতল ভাঙার রহস্যটা কী ছিল? তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তখন উত্তর ছিল এটা যে আমি চেয়েছি তোমাকে দুনিয়া আখেরাতের লজ্জা থেকে বাঁচানো, আখেরাতের কাল কিয়ামতের ময়দানের শাস্তি থেকে তোমাকে আমি বাঁচানোর জন্য আমি এই কাজ করেছি, যাতে তুমি তুমি আল্লাহ তাআলার দয়া থেকে মাহরুম না হয়ে যাও, এই জন্য আমি এই কাজকে করেছি। যখন বাদশাহ এই উত্তর, কৌশলযুক্ত উত্তর যখন তিনি শুনতে পারলেন, তখন তিনি বললেন যে আপনি আজকে থেকে আমি আপনাকে আমার যে রাজ বাদশাহী যতটুকু রয়েছে, আমার শাসন যতটুকু এরিয়া রয়েছে, সেটার জন্য আমি আপনাকে শরীয়ত বিরোধী নিষেধ করার জন্য আমি আপনাকে যুক্ত করে দিলাম, এই পদে অধিষ্ঠিত করলাম। তখন তিনি রহমতুল্লাহ তাআলা অমুখাপেক্ষিতা হয়ে যে আল্লাহ তাআলার যে উনার উপর যে কত বড় দয়া ছিল, তখন তিনি উত্তর দিলেন যে আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের বান্দা আর আল্লাহ পাকের হুকুমে আমি এই কাজের মধ্যে নিযুক্ত রয়েছি, দুনিয়ার কোনো সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি কোনো বান্দার কাছ থেকে আমি কারো নিযুক্ত হতে চাই না।
সুবহানাল্লাহ,
এটা ছিল আল্লাহ পাকের ওলিদের মহান নেকির দাওয়াতের এক মাধ্যম।
আসলে আমরা যদি আউলিয়া কিরামের জীবনী অ্যানালাইসিস করি, আসলে অ্যানালাইসিস করা দরকার, রিসার্চ করা দরকার, বিশেষ করে অধ্যয়ন করা উচিত যে আউলিয়া কিরাম তাদের জীবনী কেমন ছিল। হুজুরে গাউসে পাক আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার ব্যাপারে শ্রবণ করেছিলাম, দেখুন পিতা এমন তো সন্তান কেমন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলার পিতার নেকি দাওয়াতের অবস্থা আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জজবা দান করুক, উৎসব দান করুক, যেন আমরাও যেন নেকি দাওয়াতের প্রতি অগ্রসর হই, যেভাবে তিনি তার প্রতিপত্তি, তার প্রভাব ছিল, তিনি সেভাবে নেকি দাওয়াত দিয়েছেন, বোতল ভেঙে দিয়েছেন, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য মুখ দিয়ে তাদেরকে বুঝিয়ে, যতটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি নেকি দাওয়াত।
এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখেন এখানে ব্যক্তিত্ব দেখা, যে যে রাজত্বর মধ্যে সে একজন নেতা রয়েছেন, তার তোষামত না করে যে আমি তার চাটুকরতা করব, হ্যাঁ তার জন্য আমি নিজেকে নত করে রাখবো, এদিকে নয়। যেটা আল্লাহ তাআলার হুকুম, এটা মন্দ কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। আল্লাহর ওলি যারা ছিলেন তারা কিন্তু কোনো দুনিয়ার মানুষের কি করতেন না,
মুখাপেক্ষী
হতেন না, তারা সবসময় আল্লাহ তাআলার মুখাপেক্ষী হতেন। তো আমাদেরকে এই বিষয় থেকে, এই নেকির দাওয়াত থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, আমার আমার নিজ অবস্থান থেকে আমাকে মানুষকে বাধা প্রদান করতে হবে। যদি আমার কাছে ওই ক্ষমতা থাকে একেবারে তাকে তার সম্মুখনে বাধা দেওয়া, তাহলে আমি সেভাবে বাধা দেবো। ওই শক্তি যদি আমার কাছে থাকে, আমার কাছে যদি জবান দিয়ে থাকে, আমি জবান দিয়ে তাকে বাধা প্রদান করব। সে একজন সরকার প্রধান যাই হোক, সে কিন্তু সে শরীয়ত বিরোধী কাজ করতেছে, আমার দায়িত্ব হবে তাকে
বাধা প্রদান করা, তাকে বোঝানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে কয়েকটি সেগমেন্ট নিয়ে থাকি, এর মধ্যে একটি সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্ট হচ্ছে মাদানী বাহার, অর্থাৎ নেকি দাওয়াতের ফজিলত বা বরকত কি, তা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আজ্জা ওয়াজ্জা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা বাবুল মদিনার এক ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো ঘটনার বর্ণনা, এক ইসলামী বোনের বর্ণনা, তার বর্ণনা সারমর্ম হচ্ছে, আমাদের ঘরে অনেকের সৃষ্টি হয়ে গিয়েছিল, দিন দিন পরস্পর দূরত্ব সৃষ্টি হতে থাকে, নিত্য ঝগড়া বিবাদ হতে থাকার কারণে পরিবারের শান্তি নষ্ট হয়ে গিয়েছিল। পরিবারের অন্যান্যদের ন্যায় আমিও এই অবস্থার জন্য খুবই চিন্তাগ্রস্ত ছিলাম, পরিবারের শান্তি ফিরে আসার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। এর মাঝে প্রিয় মুর্শিদ শেখ তরিকত আমির আলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার কৃপা দৃষ্টির কারণে আমার তার প্রদানকৃত সাজরা আলিয়া পাঠ করার স্মরণ আসলো। ব্যাস আমি সাজরা আলিয়া পরিবারের অনেক দূর হওয়ার নিয়তে পাঠ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ ইজ্জাবাজাল সাজরা আলিয়া পাঠ করার এমন বরকত নসিব হলো যে আমাদের পারিবারিক কলহ থেকে মুক্তি নসিব হলো এবং আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল যেন কখনো অনেকই ছিল না। এ ছিল এই ইসলামী বোনের ঘটনা। এই ইসলামী বোন আলহামদুলিল্লাহ ইজ্জাবাজাল দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত ছিল। শেখ তরিকত আমির আলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মরিদ ছিল আর এর বরকত এমনটাই হলো। সৎসঙ্গ যেটা আমরা প্রবাদ বাক্যে বলে থাকি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই ইসলামী বোন আমির আলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার মরিদ ছিল আর মরিদ হওয়ার কারণে নিজের পীরো মুর্শিদের দেওয়া ওয়াজিফা আমলগুলো সে করতো আর এই করার বরকতেই তার পারিবারিক যে কলহ ঝগড়া বিবাদ ছিল তা দূর হয়ে গেল। আমরাও যদি চাই যে আমাদের ঘর থেকে, আমাদের সংসার থেকে, আমাদের পরিবার থেকে বিভিন্ন রকম কলহ দূর হয়ে যাক, নিজেদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাক, আজকাল এমন ঘর খুব কম পাওয়া যাবে যেই ঘরের মধ্যে অশান্তি নেই, যেই ঘরের মধ্যে পারিবারিক কলহ নেই, যেই ঘরের মধ্যে ঝগড়া বিবাদ নেই। তো আল্লাহ তাআলা সকলের ঘরকে আমান করুক, নিরাপত্তা দান করুক, সকলের ঘরকে আল্লাহ তাআলা শান্তিময় করে দিক। আর এই শান্তি যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদেরকে সৎসঙ্গের সাথে থাকতে হবে। যখন আমরা সৎসঙ্গে বসবাস করব, ভালো মানুষের সংস্পর্শে থাকব, ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেরা ভালো হতে পারব। যখন আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিজে ভালো হব তখন আমাদের সংসার, আমাদের পরিবার ভালো হবে। সেজন্য উচিত আমরা যেন দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত হই। দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত হওয়ার জন্য না কোনো ফর্ম ফিল আপ করতে হয়, না কোনো টিকিটও কাটতে হয়, বরঞ্চ আমরা মাদানী চ্যানেল দেখে, মাদানী চ্যানেলে ভালো পরিবেশ, ভালো কথায়, যেমন এখন যে অনুষ্ঠান চলছে সৎ পথে আহ্বান, এই সৎ পথের আহ্বানগুলো আমরা নিজেরা শুনি, পাশাপাশি নেকির দাওয়াত যেগুলো দেওয়া হচ্ছে, নেক আমলের কথা যেগুলো বলা হচ্ছে তা আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এই আমলের দ্বারাই আমাদের ঘর হিফজ অর্থাৎ শান্তি এবং নিরাপত্তা লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। আল্লাহ তাআলা আমাদের পরিবারের ঝগড়া বিবাদ সমস্যা দূর করে দিক, আমাদের নিজস্বের অর্থাৎ পরিবারের একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও যাব কিছু আলোচনার দিকে। আমরা শুনবো যেই বিষয়ে আমরা শুনছিলাম নাকি দাওয়াত সম্পর্কে, হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা এবং তার পিতার সম্পর্কে শুনছিলাম। জি নূর হোসেন ভাই,
হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ছোটোবেলা থেকে তিনি, ইনার জীবনী যদি আমরা দেখি, তিনি রহমতুল্লাহ তাআলা আব্বা হুজুর ইনার ছোটোবেলায় ইন্তেকাল করেন।
আল্লাহ।
তারপর তার নানাজান হযরত আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার লালন পালনের দায়িত্ব নেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির নানাজান যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ, তিনি তার তখনকার যে মাশাইখ একরাম ছিলেন তাদের অন্তর্ভুক্ত ছিলেন।
সুবহানাল্লাহ।
ইনার জীবনী থেকে দেখা যায় ইনিও অনেক বড় নেককার বান্দা ছিলেন।
আল্লাহু আকবার।
এবং ইনার পরহেজগারিতা, ইনার দান সৎকা ওনার সময়কারের মধ্যে উনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।
আল্লাহু আকবার।
তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে সম্পূর্ণ ছোটবেলা থেকেই হযরত আব্দুল কাদের জিনার রহমতুল্লাহ নানাজানের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন।
সুবহানাল্লাহ।
অর্থাৎ এটা থেকে কিন্তু আমরা দেখতে পাই যে প্রাথমিক যে শিক্ষাটা ইলমে দ্বীনের নেককার হওয়ার জন্য একটা সন্তানের, একটা বালক, একটা বালিকা, ছোট যুবক ছেলে মেয়েদেরকে, তো তাদের ঘর থেকে যে শিক্ষাটা,
নিজের ঘরের শিক্ষা,
নিজের ঘরের শিক্ষাটা, সেটা হোক তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, অর্থাৎ এটা আমাকে দেখতে হবে যে আমি যদি চাই একজন নেক সন্তান, একজন নেককার, আল্লাহর ওলি হিসেবে আমার সন্তানকে আমি দেখতে চাই, তাহলে আগে নিজেকে আমাকে নেককার হতে হবে। তো এটা উদাহরণটা এরকম দেওয়া যেতে পারে যে আমি আম গাছ দিয়ে জাম
আশা
করতে পারি না। তো এখন হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার যে ঘরোয়া যে শিক্ষাটা ছিল সেটাই ছিল ইলমে দ্বীনের শিক্ষা, পুরো ইলমে দ্বীনের পরিবেশ ছিল তার ঘরের মধ্যে।
সুবহানাল্লাহ।
যেই মা, হ্যাঁ, আঠেরো পাড়ার হেফস মায়ের গর্ভ থেকে অর্জন করেন, হাফেজা ছিলেন, যে বাবা যে তার জীবনী নেকির দাওয়াতের মধ্যে ছিলেন, তার নানা যান, দাদা যান, সবার জীবনের মধ্যে, তো তিনি রহমতুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো হুজুরে গাউসে পাককে যে ইয়া সাইয়েদি, আপনি কখন থেকে জানেন যে আপনার আল্লাহর, আপনি আল্লাহর ওলি, হিসেবে মনোনীত হয়েছেন। রহমতুল্লাহ তালা উত্তর দিলেন যে আমি যখন আমার বাসা থেকে মাদ্রাসার দিকে যেতাম তখন আমি ফেরেস্তাদেরকে দেখতাম যে ফেরেস্তারা ওই উপস্থিত মাদ্রাসার অন্য সকল ছাত্রদেরকে বলতো যে তোমরা জায়গা করে দাও, আল্লাহর ওলি এখন আসবে। তো আল্লাহর ওলি তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ছিল, আর তার সম্মান এমন ছিল যে ছোটবেলা থেকে তার রক্ষণাবেক্ষণ তার হেফাজতের জন্য আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে নিযুক্ত করতেন। তো তিনি রহমতুল্লাহ তাআলার নেকির দাওয়াতের বিষয়ে যদি আমরা দেখি অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলার যদি আমরা একটু আকৃতি যদি বর্ণনা করি সংক্ষেপে, তো এটাও জানা দরকার আল্লাহর ওলিদের আকৃতি কী রকম ছিল। কিতাবের মধ্যে তার আকৃতি বর্ণনা করতে গিয়ে আবদুল্লাহ বিন আহমদ বিন উদামা রহমতুল্লাহ তাআলা বলেন যে শাইখুল ইসলাম সুলতানুল আউলিয়া মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির শরীর নরম এবং মধ্যম উচ্চতা, প্রশস্ত বুক এবং লম্বা দাড়ি আর গোধূম বর্ণের অধিকারী ছিলেন। তার দুই ভ্রু স্পর্শ পরস্পরে মিলিত ছিল এবং তার রহমতুল্লাহ তাআলা আলাইহির মোবারক আওয়াজ উচ্চ এবং চেহারা খুবই সুন্দর ছিলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই মেধাবী ছিলেন।
সুবহানাল্লাহ। আসলে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটবেলা থেকে যেটা আমরা আপনি শুরুতে বলেছিলেন যে প্রথম দিন মক্তবে গিয়ে তিনি 18 পারা শুনিয়ে দিলেন, তে থেকে বোঝা যায় যে কেমন তিনি মেধাবী ছিলেন, জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ তালা বরকত দান করুক। আল্লাহ তালা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন, পাশাপাশি গাউসে পাকের ইলিম আমল থেকে কিছুটা অংশ আমাদেরকে দান করুক। দর্শকবৃন্দ, আমরা যেহেতু একটি সময় নিয়ে অনুষ্ঠানকে পরিচালনা করি আর আমাদের আরও একটি সেগমেন্টও বাকি আছে, ইনশাআল্লাহ তালা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার জীবনী পাশাপাশি নেকি দাওয়াত সম্পর্কে শ্রবণ করব। আমরা তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নেকি দাওয়া সম্পর্কে শুরুই করতে পারিনি, তার বাবার সম্পর্কে, তার নানা সম্পর্কে শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তালা আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পর্ব গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নেকি দাওয়া সম্পর্কে শ্রবণ করব। আমাদের আরও একটি সেগমেন্ট রয়েছে যার নাম হচ্ছে আজকের আমল। আসুন দর্শকবৃন্দ দেখি আমাদেরকে নূর হোসেন ভাই আজকের আমল সম্পর্কে কি জানান, আমরা কি আমল নূর হোসেন ভাই থেকে পাই। জি নূর হোসেন ভাই,
জি ইনশাল্লাহ আমরা আজকে সুরা আর রহমানের ফজিলতের বিষয়ে জানব।
সুবহানাল্লাহ। জি,
সুরা আর রহমান দিনের বেলায় কেউ যদি পাঠ করে তবে সূর্যাস্ত পর্যন্ত একজন ফেরেস্তা তাকে রক্ষা করবেন, এবং যদি রাতের বেলায় পাঠ করা হয় তাহলে আল্লাহ পরাক্রমশালী একজন ফেরেস্তা পাঠাবেন যতক্ষণ না তিনি জেগে উঠবেন। তো এটা সুরা আর রহমানের পাঠ করার ফজিলত, যে আমার রক্ষণাবেক্ষণের জন্য একজন ফেরেস্তা। এছাড়াও অসংখ্য ফজিলত রয়েছে কিতাবের মধ্যে।
সুবহানাল্লাহ।
তো এটা আল্লাহ তাআলার প্রশংসা কিন্তু একটি সুরা, তো আমরা চেষ্টা করি সকলেই এটাকে পাঠ করার জন্য
ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, সুরা রহমান এর ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম, একজন ফেরেস্তা তার সাথে নিযুক্ত করে দেওয়া হয়, আর কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সৌন্দর্য বলা হয় সুরা আর রহমানকে। আমরা সুরা রহমান তিলাওয়াত করি, ইনশাআল্লাহ তাআলা এর ফয়েজ বরকত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যেহেতু অনুষ্ঠানের সময়সীমা নির্ধারিত, তো আজকে এখানে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে গাউসে পাক রহমতুল্লাহ তাআলার নেকি দাওয়াত, তার জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া আলা